exclusively on FusionBD.com.
স্বাগত সবাইকে কুয়াশায়। শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আর আপনার সঙ্গে আছি আমি আরজে শারমিন। আর শুরুতেই রয়েছে কুয়াশা এক্সপ্রাইস, এবং তারপর রয়েছে কুয়াশার আরেকটি গল্প, আর এর সঙ্গে আরো কিছু খবর আছে। আজকে শুরুতে দিতে চাই না, আজকে শুরুতেই আমরা শুনবো কুয়াশা এক্সপ্রাইস এর সত্য ঘটনা, যার নাম দ্য হরিফিক টেইল অফ জেরিজো। আসুন তাহলে শুনি আজকের কুয়াশার এক্সপ্রাইস, দ্য হরিফিক টেইল অফ জেরিজো। তারপর আবারও ফিরছি, সঙ্গেই থাকবেন। পৌঁছানোর ঘটনা ছিল এমন যেটা কারো কল্পনার থেকেও ভয়ঙ্কর। আর্থার ডিপারেন্ট গ্রিন বে এর বেশ নাম করা উন্নত মানের একজন চোখের ডাক্তার ছিলেন, যদিও তার সারা জীবনই একজন নাবিকের মতন জীবন উপভোগ করার একটা ফ্যান্টাসি কাজ করত। নাবিক হিসেবে দ্বীপ থেকে দ্বীপ ঘুরে বেড়ানোর বিষয়গুলো তাকে অনেক টানত। তাই একদিন হুট করেই আর্থার তার পরিবারকে জাহাজে করে ঘুরতে নিয়ে যায়। সে দু সপ্তাহের একটা লম্বা ট্রিপ প্ল্যান করে। তার স্ত্রী জিল, 14 বছরের ছেলে ব্রায়ান, 11 বছরের মেয়ে টেরিজো, আর 7 বছরের মেয়ে রেনে, সবাই ট্রিপে যাওয়া নিয়ে অনেক এক্সাইটেড ছিল। আর্থারের প্ল্যান অনুযায়ী তারা একসাথে ফ্লোরিডা থেকে বাহামা আইল্যান্ডের দিকে তাদের যাত্রা শুরু করে। গ্লোবেল নামক বিলাসবহুল জাহাজে তারা তাদের পুরো ট্রিপ প্ল্যান করেছিল, আর সেই জাহাজের ক্যাপ্টেন ছিল তাদের একজন ফ্যামিলি ফ্রেন্ড জুলিয়ান হার্ভি। 44 বছর বয়সী হার্ভি আগে বিমান বাহিনীতে একজন ফাইটার পাইলট হিসেবে কাজ করতেন, তাছাড়া তিনি একজন দক্ষ নাবিকও ছিলেন। সেদিন হার্ভি তার নতুন বউকেও সাথে এনেছিল। মেরিডিনে জর্ডন ছিলেন একজন লেখিকা, অনভিজ্ঞ, কিন্তু লেখা সম্পর্কে তার যথেষ্ট আগ্রহ ছিল। তবে 4 মাস আগে যখন হার্ভি তাকে বিয়ে করে তখন তিনি একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিলেন। তারা 1961 সালের 8ই নভেম্বর তাদের জার্নি শুরু করে। বাহামার প্রায় অনেকগুলো আইল্যান্ড দেখার পর তার একটা ছোট্ট বালু ভরা এলাকায় একটা ছোট্ট আইল্যান্ড কমিউনিটিতে কিছুটা সময় কাটায়। গ্রেট অ্যাপসকো আইল্যান্ডের দক্ষিণ পশ্চিম দিকে ওই জায়গাটার পরিবারের সবাই কিছুক্ষণ ঝিনুক কুড়ায় আর অনেক ভালো সময় কাটায়। ভ্যাকেশনের ফিফথ ডেতে আর্থার একজনের সাথে কথা বলছিল যে কিনা তাকে ভ্যাকেশনের পরবর্তী গন্তব্য সংক্রান্ত কাগজপত্র ঠিক করার বিষয়ে সাহায্য করছিল। আর্থার দলিলে লিখেছিল এটা তাদের জীবনের প্রথম বিশেষ অবকাশ যাপন, আর কথা ছিল তারা ক্রিসমাসের আগেই ফিরে আসবে। সমুদ্র শান্ত ছিল আর সমুদ্রের পাড়ে চাঁদের আলোয় সুন্দর ঝলমল করছিল। এদিকে মিসেস ডিনে সবার জন্য চিকেনের সুস্বাদু কিছু ডিশ বানিয়েছিল রবিবার রাতে। কে জানত এটাই পুরো পরিবারের সাথে শেষ ডিনার ছিল। সে রাতে খাবার খাওয়ার পর টেরিজো 9টার পর পর জাহাজের কেবিনের পিছনের দিকে ছোট রুমটাতে গিয়ে ঘুমিয়ে পড়ে। অন্য সময় টেরির বোন রিনেও তার সাথে একই বিছানায় ঘুমায়, কিন্তু সেদিন সে তার বাবা মায়ের সাথে ঘুমাবে বলে ঠিক করেছিল। হুট করে রাত 11টার আশেপাশে একটা সময় কান্নার আওয়াজে টেরির ঘুম ভেঙে যায়। লুবেলের চারপাশ থেকে হেল্প ড্যাডি হেল্প বলে কেউ একজন চিৎকার করছিল। এই চিৎকারের কারণে টেরিজোয়ের 14 বছরের ভাই, তারপর সে মানুষের জোরে জোরে পা ফেলার শব্দ, চিৎকার করে দৌড়ানোর শব্দ শুনতে পাচ্ছিল। প্রায় 5 মিনিটের মতো টানা এরকম শব্দ শোনার পর টেরি তার কেবিন থেকে বের হয়ে ডাইনিং এরিয়াতে যায়, আর সেখানে সে দেখে তার মা আর ভাই রক্তের বন্যায় খুব বাজেভাবে পড়ে আছে। এই মর্মান্তিক দৃশ্য দেখতে না দেখতেই সে ওখান থেকে বের হয়ে আস্তে আস্তে জাহাজের ভেতরের মই দিয়ে ওপরে ওঠে। আর একটু উপরে সে দেখতে পায় ডেকের উপর রক্তমাখা ছুরি। ঠিক তখনই টেরি অনুভব করতে পারে তার কাঁধে ক্যাপ্টেন হার্ভির বড় বড় হাত। কোনো কিছু টের পাওয়ার আগেই হার্ভি টেরিকে ধাক্কা দিয়ে মই থেকে নিচে ফেলে দেয় আর চিৎকার করে বলে, গেট ব্যাক ডাউন দেয়ার। তারপর সে টেরিকে টেবিলে জোর করে ঠেলে দিয়ে কিছুক্ষণ পর আবারও হাতে রাইফেল নিয়ে ভেতরে আসে। দরজার কাছে এসে অপলক দৃষ্টিতে টেরির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড পর ভয়ে বরফ হয়ে যাওয়া টেরিজোকে ক্যাপ্টেন হার্ভে ওইভাবে ফেলে ওখান থেকে কোথায় যেন চলে যায়। বেশ কিছুক্ষণ টেরি রুমের বিছানে ঠান্ডায় জমে পড়েছিল, এর মধ্যে হঠাৎ করে উপর থেকে তৈজাক্ত পানি রুমে পড়তে থাকে। আস্তে আস্তে পানি টেরিজোয়ের কোমর পর্যন্ত উঠে যায়। আর পরিস্থিতি এতই ভয়াবহ হয়ে উঠতে থাকে যে তার বাঁচার সম্ভাবনা কমতে থাকে। 11 বছরের বাচ্চা মেয়ে প্রচন্ড ভয় বিস্ময় আর আতঙ্ক নিয়ে প্রশ্ন করে, আমরা কি ডুবে যাচ্ছি? প্রশ্নের জবাবে উত্তর আসে, হ্যাঁ। তারপর হার্ভি টেরিজোর হাতে একটা দড়ি তাকে ধরতে দেয়, যাতে করে সে দড়ির সাহায্যে হার্ভি জাহাজ থেকে লাফ দিয়ে একটা ছোট লাইফ বোটে নামতে পারে। ঠান্ডায় আর ভয় অসার টেরির হাত থেকে দড়িতে পিছলে পড়ে যায় আর হার্ভিকে পানিতে ঝাঁপ দিতে হয়। এখানে একটা প্রশ্ন হচ্ছে, হার্ভিকে আদৌ তার স্ত্রী ডিনের বডি তার সাথে নিয়ে নেমেছিল নাকি নামার সময় নিচে ফেলে দিয়েছিল, কে জানে। তবে হার্ভির সাথে একটা ছোট্ট ডিঙি নৌকায় তার স্ত্রী ম্যারি ডেনের ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। এই সবের মধ্যে টেরি জোয়ের কাছে পানিতে কোনো রকম ভেসে থাকার মতো ছোট্ট একটা ভেড়া ছিল শুধু। সেই কর্কের ভেড়াটা তাকে গভীর সমুদ্রের পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচায়। ভেড়াটা তখনও লুবেল জাহাজটার সাথেই লাগানো ছিল, যদিও ডুবে যাবে এমন একটা অবস্থায় ছিল। আর ঠিকই টেরি জো ভেলায় ওঠার সাথে সাথে লুবেল ডুবে যায়। তার পরবর্তীতে 84 ঘন্টা সে বিশাল সমুদ্রে ছোট্ট সে ভেড়ার মধ্যে কোনো খাবার পানি ছাড়াই বেঁচে থাকে। মানতে কঠিন লাগলেও টেরি বুঝতে পারছিল যে এত দূর থেকে তার সাদা জামা আর গোলাপি প্যান্টটা কারো চোখে পড়বে না। তার মানে তাকে এখান থেকে উদ্ধার করে কেউ নিয়ে যাবে বা কোনোভাবে সে বেঁচে বের হবে সেটাও আশা করতে পারছিল না। মেডিকেল এক্সপার্ট হিসাব করে ধারণা করেছেন যে সমুদ্রের পানিতে 2 দিন থাকার পর 11 বছরের টেরি জোর ডিহাইড্রেশন হয়ে শরীরে পানি শূন্য হয়ে যাওয়ার কথা। সূর্যের অতি বেগুনি রশ্মিতে টেরির চোখ জ্বলে পুড়ে যাচ্ছিল হয়তো। খাবার আর পানির অভাবে তার সারা শরীর হয়তো জড়সড় হয়ে খিচুড়ি দিচ্ছিল। একটা পর্যায়ে তার হাত পা নাড়াতে অনেক কষ্ট হচ্ছিল। তারপরে মাথার উপর একটা লাল রঙের প্লেন কয়েকবার যাওয়া আসা করতে দেখে টেরি অনেক চেষ্টা করে চিৎকার করে হাত পা নাড়াচাড়া করে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওরা কেউ দেখতে পারে না। রোদে জ্বলে পড়ে কিছুক্ষণের জন্য আরাম পাওয়ার জন্য সমুদ্রের পানিও গায়ে ছিটায় টেরি। তবে তাপমাত্রা যখন 100 ডিগ্রি ছাড়িয়ে গেছে তখন সে শুধুই অপেক্ষা করছে যে কখন রাত হবে আর একটু ঠান্ডা পড়লে রোদে পড়ে যাওয়ার তাপ একটু রেহাই পাবে। কিন্তু যখন আসলে রাত হয় তখন আবার অসহনীয় ঠান্ডায় কাঁপতে কাঁপতে তার সমস্ত শরীর বরফের মতো জমে যায় আর তখন ভোরে ওঠা সেই সূর্যটাই টেরিকে মৃত্যুর মুখ থেকে বাঁচায়। যদিও কিছুক্ষণের মধ্যে সরাসরি রোদের তাপে আবারও চামড়া পড়ে যাওয়ার মতো অবস্থা হয়, এই অদ্ভুত যন্ত্রণাদায়ক চক্রে টেরি যে রবি থেকে বৃহস্পতি টানা 4 দিন ছিল, যেখানে অনাথ 11 বছরের বাচ্চার জন্য কোনো প্রকার খাবার পানি আর আশ্রয় কিচ্ছু ছিল না। যে ভেড়া টেরি যে সমুদ্রে ভেসে গিয়েছিল সেটাও টানা এতক্ষণ পানিতে থেকে এমন অবস্থা হয়ে গিয়েছিল যে কোনো সময় ভেঙে যেতে পারত। এদিকে টেরি যেও দুর্বল হয়ে নিস্তেজ হয়ে গিয়েছিল। 4 দিন পর অবশেষে যখন তাকে উদ্ধার করা হয় তখন জানা যায় টেরি যেও আসলে নর্থ ওয়েস্ট চ্যানেলের দিকে ভেসে যাচ্ছিল, যে রাস্তা থেকে অবশেষে গ্রিক ক্যাপ্টেন থিও তাকে বাঁচায়। সেই বৃহস্পতিবার টেরি যেও মৃত্যুর মুখে ছিল। নিকোলাস নামের একজন অফিসার তখন সেই এলাকায় তদারকির দায়িত্বে ছিলেন। হঠাৎ করে বেশ দূরে ছোট্ট একটা সাদা টুপির মতো কিছু একটা তার চোখে পড়ে। একটু কাছে গিয়ে সে দেখতে পায় ভীষণ মারাত্মক ভাবে রোদে পুড়ে যাওয়া চুলের আর লাল রঙের ত্বকের মানুষের আকৃতির কিছু একটা নিথর হয়ে পড়ে আছে। থিও তার নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিল না। আমি যে একটা তো নৌকার মধ্যে এত দূরে ছোট একটা কর্কের ভেড়াটা দেখতে ছোট একটা সাদা ডটের মতো লাগছিল, তাও কিভাবে জানি তার দৃষ্টি আকর্ষণ করেছিল। তাই দেরি না করে থিও সাথে সাথে তার পুরো টিমকে নিয়ে মেয়েটাকে উদ্ধার করে হেলিকপ্টারের সাহায্যে মায়ামি হাসপাতালে নিয়ে যায়। শুধু নামটা বলতে পারে টেরি সে ক্যাপ্টেনটাকে যে তাকে বাঁচিয়েছিল। নাম বলে টেরি সম্পূর্ণ জ্ঞান হারিয়ে ফেলে। যদিও প্রচন্ড রকমের ডিহাইড্রেশন হয়েছিল কিন্তু এছাড়া টেরির শরীরে আর কোথাও কোনো ক্ষত ছিল না। যারা উদ্ধার করেছিল তাদের মধ্যে একজন টেরি জয়ের রোদে পুরে ভেলায় বসে থাকার অবস্থায় একটা মর্মান্তিক ছবি তোলে, যে ছবিটা পরবর্তীতে তখনকার বিখ্যাত লাইফ ম্যাগাজিনের ফ্রন্ট পেজে ছাপা হয় এবং সারা বিশ্বে ছড়িয়ে যায়। কিন্তু এই 11 বছরের বাচ্চা মেয়েটা এইভাবে একা একা কিভাবে ভেলায় ভেসে সমুদ্রের মাঝখানে আসতে পেরেছিল এ পুরো বিষয়টা এখনো সবার কাছে এক আশ্চর্য রকমের বিষয় বলে মনে হয়। প্রায় চার দিন সমুদ্রের মাঝখানে থেকে বেঁচে থাকার যুদ্ধ করে টেরি জো এক সপ্তাহ হাসপাতালে সম্পূর্ণ বিশ্রামে থাকে। এরই মধ্যে পুলিশ তার কাছ থেকে তার ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্পর্কে জানতে চায়। টেরি জোর কথায় তারা শুরুতে এইটুকু শিওর হয়ে যায় যে এরই মধ্যে উদ্ধার করা ক্যাপ্টেন হার্ভি তাদেরকে সত্যি কথা বলেনি। নিজের তৈরি করা এত বড় একটা ম্যাসাকার থেকে পালিয়ে যাওয়ার 24 ঘন্টা পর জুলিয়ান হার্ভিকে হাতে নাতে ধরা হয়। পোর্টোরিকোর কাছে গলফ লাইন তেলের ট্যাঙ্কের সামনে তাকে ধরা হয়। সে সবাইকে চিৎকার করে বলে, আমার নাম জুলিয়ান হার্ভি, আমি ব্লুবেল জাহাজের মাস্টার। হার্ভি ইনভেস্টিগেটরদের বোঝায় যে সমুদ্রের পানি শান্ত থাকা সত্ত্বেও বিলাসবহুল জাহাজের তিনটার মধ্যে দুইটা কেবিনই ধসে পড়ে পানিতে ভেসে যায়। যে কেবিনে তার স্ত্রী আর ডিপোরেল্ট পরিবার ছিল, সে বলে কেবিনের ভেতরে গ্যাসের লাইন লিক হয়ে জাহাজে আগুন লেগে নাকি এই পরিণতি হয়। সে আরো বলে, একমাত্র সেই নাকি কোনোভাবে পালিয়ে এই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যায় আর তার স্ত্রীকে পানিতে মৃত ভেসে থাকা পায়। এছাড়া আর কাউকে বাঁচানো যায়নি। কিন্তু টেরি জোর কাছ থেকে সম্পূর্ণ আলাদা ভয়ঙ্কর সে অভিজ্ঞতার কথা বিস্তারিত জানার পর পুলিশ জুলিয়ান হার্ভির বানোয়াট কোনো কথাই বিশ্বাস করে না। আসলে ডিউপোরেল্ট পরিবারকে এইভাবে হত্যা করার কোনো পূর্ব পরিকল্পনা হার্ভির ছিল না। সে শুধু তার ওয়াইফ ডিনাকে খুন করতে চেয়েছিল। কিন্তু ঘটনার দিন রাতে হার্ভি আর ডিনের মধ্যে বড় রকমের ঝগড়া হয়। ওয়াইফ ডিনের কান্নাকাটিতে ডিউপোরেল্ট পরিবার কিছুটা হার্ভির উপর বিরক্ত হয় আর তাকে চোখে চোখে রাখে, যার ফলে যখন হার্ভি তার স্ত্রীকে খুন করে তখন ডক্টর আর্থার ডিউপোরেল্ট হার্ভিকে দেখে ফেলে আর সাক্ষী প্রমাণ সব চাপা দেওয়ার ভয়ে সে প্রথমে আর্থারকে তারপর একে একে বাকি সবাইকে শেষ করে ফেলে। তবে সে যখন জানতে পারে এত কিছুর পরও টেরি জো বেঁচে গেছে তখন সে প্রথমে বলে ওঠে, ও মাই গড, তারপর আবার বলে, বেশ চমৎকার হয়েছে তো। উইটনেস টেরি জোর বেঁচে থাকার বিষয়ে জানার পরপরই সে মায়ামিতে স্যান্ডম্যান নামের একটা হোটেলে রুম নেয়। কিছুক্ষণ পর হাউসকিপিং মেইড যখন তার রেগুলার ডিউটি করার জন্য হার্ভি রুমে যায় তখন বিছানার চাদরে রক্ত দেখতে পায়। আবার বুঝতে পারে বাথরুমও ভেতর থেকে বন্ধ করা। পরে জানা যায় হার্ভি খুব ধারালো ব্লেড দিয়ে তার নিজের পায়ের হাঁটু গোড়ালি আর গলা কেটে আত্মহত্যা করতে চেয়েছিল। ক্যাপ্টেন হার্ভির আর্থিক অবস্থা সম্পর্কে খতিয়ে দেখলে জানা যায় যে তার স্ত্রীর মৃত্যুতে $20,000 বিমার টাকা পাওয়ার কথা ছিল জুলিয়ান হার্ভি, আর ইনফ্লেশন হওয়ার কারণে সেই টাকা বেড়ে হয়েছিল $1,60,000। বিমা পলিসিতে এমনও নিয়ম করা ছিল যে হাজব্যান্ড ওয়াইফের যে কোনো একজনকে যদি কেউ হত্যাও করে তারপরে শুধু তার এই বিমা থেকে কোনো প্রকার সুবিধা ভোগ করার সুযোগ আছে। সে বাদে একজনের মৃত্যুতে আরেকজন বিমার দ্বিগুণ টাকা পাবে। তার মানে হার্ভি যদি তার স্ত্রী ডিনের হত্যার জন্য ধরা না পড়ত তাহলে সে $3,20,000 পেত। সবাই বুঝেই গিয়েছিল যে বিমার টাকার লোভেই হার্ভি সমুদ্রের মধ্যে চলন্ত জাহাজে তার স্ত্রীকে মেরে ফেলে পুরো হত্যাকাণ্ডকে একটা দুর্ঘটনার রূপ দিতে চেয়েছিল। এই ধরনের বিমা নিয়ে আপন কাউকে খুন করার ঘটনা কিন্তু নির্মম আর বেদনাদায়ক হলেও নতুন কোনো ঘটনা না। এর আগে হার্ভি আরো দুটো জাহাজে একই রকম রহস্যজনকভাবে পানিতে ডুবিয়ে ফেলে আর সেই দুটো কেসেও বেশ চড়া পরিমাণ টাকার বিমা সম্পর্কে জানা যায়। তাছাড়া এয়ারফোর্সে থাকাকালীন দুবার প্লেন ক্র্যাশ করে আর প্যারাসুটের সাহায্যে দুইবারই সে বেঁচে যায়। হার্ভির তৃতীয় স্ত্রী আর তার মা একটা গাড়ির ভেতর পানিতে ডুবে মারা যায়। আর খুব স্বাভাবিকভাবে সেই গাড়িটাও হার্ভি নিজেই চালাচ্ছিল। প্রায় 15 ফুটের একটা ব্রিজ থেকে গাড়িটা পানিতে পড়ে যায়। পুলিশের ঘটনা সম্পর্কে ইনভেস্টিগেট করে এমনও কিছু জানতে পায় যে একমাত্র গাড়ি পানিতে ডুবে যাওয়ার আগেই সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রিক বা উপায় যদি সে আগে থেকে জেনে থাকে আর প্ল্যান করে থাকে শুধুমাত্র তখনই এত ভয়ানক কার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা সম্ভব, তা না হলে কখনোই না। আদৌ কি ডক্টর আর্থার ডিউপোরেল্ট ক্যাপ্টেন হার্ভির ভয়ানক অতীত সম্পর্কে জানত? জেনেও কি সে তার পরিবারের সবাইকে নিয়ে হার্ভির মতো একজন খুনির সাথে জাহাজ ভ্রমণের এত বড় রিস্ক নিয়েছে? কেউ জানে না। কিছু থিওরি থেকে জানা যায় যে খুনিরা অনেক সময় স্বেচ্ছায় তাদের খুনের প্রমাণ রেখে যায় যাতে তাদের কুকিসিক একটা চিহ্ন থেকে যায় সেখানে। বাকি সবার মতো টেরি জোকে খুন না করে ছেড়ে দেওয়ার পেছনে কি তাহলে হার্ভির উদ্দেশ্য এটাই ছিল নাকি অন্য কিছু? এই রহস্য সে তার সুইসাইডাল ডেথের সাথে নিয়েই গেছে। টেরি জো হাসপাতাল থেকে বের হয়ে তার ফুপু আর ফুপাতো ভাই বোনদের সাথে থাকতে শুরু করে। 12 বছর বয়সে টেরি তার নাম পরিবর্তন করে টেয়ার রাখে আর প্রায় 27 বছর পর প্রথমবারের মতো টেরি জো তার পুরো গল্প সবার সামনে আনতে পারে। September 1988 বিখ্যাত ব্যক্তিত্ব অপর উইনফ্রে তার সাথে সে ক্যাপ্টেনের দেখা করিয়ে দেয় যিনি তাকে বাঁচিয়েছিলেন। কিন্তু তখনও চেরিজিও মানসিকভাবে সে চার দিনে তার অভিজ্ঞতার গল্প বলার জন্য প্রস্তুত ছিল না। বাবা মা ভাই বোন এক কথায় পুরো পরিবারকে নিজের চোখের সামনে এইভাবে খুন হতে দেখার পর আর কতটা অসহায় লেগেছিল একা চার দিন সমুদ্রে ভেসে থাকতে সেটা প্রকাশ করার ভাষাও হয়তো খুঁজে পাচ্ছিল না চেরি। তাই হয়তো ন্যাশনাল টেলিভিশনে এই বিষয়ে কোনো সাক্ষাৎকারও কোনোদিন দেয়নি। তবে তার লেখা বইতে সে তার তিক্ত অভিজ্ঞতার অনেক কিছু শেয়ার করেছে। বইটার নাম অ্যালোন অরফেন্ড অন দ্য ওশন, যেখানে সে বলেছে, আমি সবসময় বিশ্বাস করি কোনো একটা কারণে আমাকে বাঁচানো হয়েছে। অনেক ছোটবেলার ঘটনা অনেক বছর পর যখন চেরি সবার সাথে অল্প অল্প করে শেয়ার করেছিল, তখন অনেকে এমন প্রশ্ন করেছে যে যেহেতু চেরি তখন মাত্র 11 বছরের ছিল, তাহলে কি আদৌ সবটা ঠিক ঠিক মনে আছে নাকি কিছু ভুলে গেছে। তাই তখন চেরি একটা ট্রুথ সেরাম ইন্টারভিউ করে 1999 সালে। চেরির এক বন্ধু তার বইয়ের যৌথ লেখক রিচার্ড লোগানই তাকে সাজেস্ট করেছিল যাতে সে এটা চেষ্টা করে, তার এতে তার আত্মবিশ্বাস বেড়ে যেতে পারে। চেরি বলে, লোগানের মনে হয়েছে এই ট্রুথ সেরাম আমার নিজের প্রতি বিশ্বাস বাড়াবে আর আমার স্মৃতিশক্তি প্রখর করবে। আমার মনে পড়বে আমি কি দেখেছি আর কি শুনেছি, আর আমার স্পষ্ট মনে আছে আমি আমার মা আর ভাইকে পানি আর রক্তের বন্যায় ভাসতে দেখেছি, কিন্তু আমি আমার বাবার বোনের কোনো অস্তিত্ব আর কোনো দিন খুঁজে পাইনি। এতক্ষণ ধরে কুয়াশা এক্সপ্রাইজে শুনছিলেন সত্য ঘটনা দ্য হরিফিক টেইল অফ টেঞ্জো, আর এখন সময় হয়ে গেছে কুয়াশা দ্বিতীয় গল্পে যাওয়ার। আজকের গল্পটি লিখেছেন আমাদের জন্য আনিকা চৌধুরী প্রিয়ন্তী। আজকের গল্পের নাম কালো গুড়িয়া। আসুন তাহলে কালো গুড়িয়ার প্রথম পর্ব শুনি, তারপর আবারও ফিরছি। আপনি আছেন আজ শর্মিনের সঙ্গে কুয়াশায়, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। ঘড়ির কাঁটাটা টিনের ঘরে এসে থামল। দিশার ডাকে তার ঘুম ভাঙল। সে চমকে উঠে দেখে সে কালো জিনিসটা। ভয় ফাহাদের হাত পা হিম হয়ে গেল। সে স্পষ্ট দেখতে পাচ্ছে কালো জিনিসটা বাবুর দোলনার পাশেই দাঁড়িয়ে আছে, ভয়ঙ্কর ভাবে হাসছে। কে কালো মূর্তি? কি তার ঘটনা? সেটা জানতে ঘড়ির কাঁটাটা ঘুরিয়ে নিয়ে যেতে হবে অনেক অনেক পেছনে। শুরু করতে হবে একেবারে প্রথম থেকে। ফাহাদ তখন সবে মাত্র ইউনিভার্সিটিতে পড়ছে।
১০ টাকা ছাদ সিঙ্গারা সমুচার জন্য আসলে কিন্তু গিনেস বুকে নাম ওঠা উচিত, টাকা হিসাবে অমৃত। তুমি চাইলে তোমাকে আমি কেসিতে থেকে খাওয়াতে পারতাম, কিন্তু পরে ভাবলাম জীবনে সবকিছু স্বাদ তো গ্রহণ করতে হবে। কেসির স্বাদ অনেক গ্রহণ করেছি, এবার 10 টাকার ছা সমস্যায় না হয় হোক। কি হলো তোমার? তুমি সব কথা এমন হুম হুম করতেছো কেন?
কাগজটা নাও।
কি এটা?
খুলে দেখো।
ও মাই গড, ও মাই গড, আই ক্যান বিলিভ দ্যাট স্কলারশিপ তো হয়ে গেছে। I'm so happy.
আমিও। By the way, congratulations.
কি হলো? তুমি এভাবে বলছো কেন?
কিভাবে বলবো? নেচে নেচে বলবো?
কার উপর মেজাজ খারাপ করে আমার উপর সেটা ঝাড়তেছো বলো তো?
কার উপর মেজাজ খারাপ করব আমি? আশ্চর্য তো, আমার এখন ভালো লাগছে না। তুমি যাও, সব কাগজপত্র রেডি করো, তোমার তো এখন অনেক কাজ।
ও আচ্ছা, এতক্ষণে বুঝলাম আপনার রাগটা তাহলে আমার উপরে।
আমার কারো উপর কোনো রাগ নেই, তুমি লাইফে ভালো কিছু করো আমি সেটাই চাই।
থাক, এত সেন্টি খেয়ে কথা বলতে হবে না, চলো।
চলো মানে কোথায় যাব?
আগে তোমার বাসায় যাব, সেখান থেকে সোজা পাসপোর্ট অফিসে।
পাসপোর্ট অফিসে মানে বুঝলাম না।
ও না, তোমার কাগজপত্র নিতে হবে না?
কিসের কাগজপত্র?
পাসপোর্ট করানোর কাগজপত্র।
আমি কেন পাসপোর্ট করাবো?
কারণ তোমাকে ছাড়া আমার চলবে না অঞ্জনা।
তোমার মাথা ঠিক আছে? স্কলারশিপ তোমার একার জন্য দিয়েছে
তো। শুধু স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়া যায় কিন্তু নিজে নিজে যাওয়া যায় না, সেটা তোমাকে কে বললো?
ফাহাদ, কি উল্টাপাল্টা বলছো তুমি? তুমি যাবে দুই বছরের জন্য, কোনো কথা নেই বার্তা নেই, আমি উট করে যাব মানে আমার পড়াশোনা ফ্যামিলি
ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার বাবার সাথে আমি কথা বলবো, আর আমার বাসায় তো তোমার কথা জানেই, সব কাগজপত্র রেডি করে যেতে যেতে আমাদের আরও প্রায় ছয় মাস মতো লাগবে। এই ছয় মাসে ছাদনাতলাটাও ছেড়ে নিব, আর কোনো সমস্যা নেই।
সবকিছু এত সহজ না ফাহাদ, বললেই সব হয় না। আমার বাসা থেকে যদি রাজি না হয়?
বললাম তো সেসব তুমি আমার উপরে ছেড়ে দাও, এখনো তো কথা বাদ দিয়ে চলো তো।
আরে ফাহাদ ফাহাদ শোনো,
ফাহাদ আর দিশা ব্যাচমেট না, ব্যাচমেটও না, তারা সোলমেট। ফাহাদ আর দিশা একেবারে দুই প্রান্তের। ফাহাদের কাছে জীবনটা যত সহজ, দিশার কাছে ঠিক ততটাই কঠিন। তাদের চরিত্রের এই ভিন্নতাই হয়তো চুম্বকের মতো তাদের কাছে টেনে এনেছে। ফাহাদ জীবনকে শুধু সহজভাবেই দেখে না, ছেলেটার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতাও আছে বটে, আসলেই জটিল সমস্যাগুলো খুব সহজে সমাধান করে ফেলে। ছয় মাসের মধ্যেই দিশার বাবাকে মানিয়ে বিয়ের পিঁড়িতে বসে দিশাকে নিয়ে ক্যানাডা চলে গেল। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে যে দিশা যেন বিশ্বাসই করতে পারছে না। বাইরে গিয়ে দুজনই শহর থেকে কিছুটা দূরে একটা বাড়ি ভাড়া নেয়, যদিও সেটা তাদের ইউনিভার্সিটি থেকে দূরে হয়ে যায়, তবু বাড়িতে দেখি দুজনে ভীষণ পছন্দ হয়ে যায়। ছোট্ট ছিমছাম একটা ডুপ্লেক্স বাড়ি, যে বাড়ির দোতলার বারান্দা থেকে পাহাড় দেখা যায়, সে ছোট্ট বাড়িটাতেই জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো কাটাচ্ছিল ফাহাদ আর দিশা।
এই নাও তোমার কফি।
কোথায় যাচ্ছ, বসো না।
কালকে অ্যাসাইনমেন্ট সাবমিটের লাস্ট ডেট, কিচ্ছু করি না এখনো।
ওসব অ্যাসাইনমেন্ট করতে হবে না, আপাতত প্র্যাকটিক্যালি একটু কনসেন্ট্রেট করতে।
কিন্তু আপনিও যে ভুলে যাচ্ছেন, আপনারও অনেক কাজ বাকি আছে।
সেটাই তো এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি ম্যাডাম, জীবনে অনেক কাজ করতে হবে, কিন্তু কখনো কখনো সব কাজ সাইডে রাখতে হয়।
ওকে রাখলাম দেন।
তারপর ধরো এই যে বারান্দা, আকাশ, পাহাড়, কফির কাপ, আমি, তুমি।
আচ্ছা কালকে আমরা একটা জায়গায় যাব।
কোথায়?
সাইকিয়াট্রিস্টের কাছে।
কেন?
কারণ তুমি পাগল হয়ে গেছো।
পাগলামি দেখছো কি? পাগল যখন বলে ফেলেছো তাহলে আলটিমেট পাগলামি যে কি সেটা তো তোমাকে দেখানো খুবই জরুরি। গুড মর্নিং দিশা। এই দিশা ওঠো।
আর একটু ঘুমাই না,
অনেক বাজে বাবা, তোমার ক্লাসে দেরি হয়ে যাবে তো।
উঠছি।
ঘুম ভাঙলো তাহলে?
গুড মর্নিং।
ফ্রেশ হয়ে নাও, আমি কফি আনছি।
আরে না, আজ তো আমার রান্না করার কথা, আমি যাচ্ছি।
চুপচাপ ফ্রেশ হয়ে যাও তো। আচ্ছা কফি আর ব্রেড অমলেট করছি, ইজ দ্যাট ওকে?
পারফেক্ট। ফাহাদ শুনো, আই এম সো লাকি।
লাইনটা আমার বলা উচিত, যাও ফ্রেশ হয়ে নাও।
হ্যালো হ্যালো, হ্যাঁ কোথায় তুমি?
আমি তো ক্যাফেটেরিয়ায়, তুমি কোথায়?
এই তো ক্যাফেটেরিয়ার সামনে, দাঁড়াও আমি আসছি।
আজকে না তোমার তিনটা ক্লাস?
শেষে তো হবে না।
ও আচ্ছা, চলো তাহলে তোমাকে অফিসে নামিয়ে দিয়ে আমি অফিস যাব।
শোনো না, আমার বস বলছিল পার্ট টাইম থেকে পার্মানেন্ট হয়ে যেতে।
পার্মানেন্ট হলে ক্লাস করবে কিভাবে? কোনো দরকার নেই, অন্তত এই কোর্সটা ঠিকমতো করো, তারপর দেখা যাবে।
ওকে
ঠিক আছে, রাতে দেখা হচ্ছে তাহলে, বাই।
বাই।
ক্যানাডা গিয়ে ফাহাদ আর দিশা দুজনেই পড়াশোনা চালিয়ে যাচ্ছিল, পাশাপাশি দুজনেই পার্ট টাইম চাকরি করত। ছোট ছোট খুনসুটি, ভালো লাগা, ভালোবাসা, এই সব কিছুর মধ্য দিয়েই তাদের সময়গুলো পাহাড়ি ঝর্ণার মতো বয়ে চলছিল। দেখতে দেখতে ঠিক কখন যে দুবছর কেটে গেল তারা বুঝতেই পারল না। দেশে ফিরবে না বলে সিদ্ধান্ত নিল তারা দুজন। আর এর মধ্যেই একদিন সকালে ফাহাদ জানতে পারল যে সে বাবা হতে যাচ্ছে। যদিও তারা কেউই প্রস্তুত ছিল না এই জন্য, দুজনের কারোই পড়াশোনা শেষ হয়নি, কেরিয়ারে মাত্র সেটেল হচ্ছে তারা, এমন সময় এত বড় একটা দায়িত্ব তারা নিতে পারবে কিনা ঠিক বুঝে উঠতে পারছে না। তবুও সবকিছুর উপরে এত অদ্ভুত আনন্দ লাগছে ফাহাদের। এই অনুভূতির কথা বলে বোঝানো যায় না, কিন্তু দিশাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। সে যেন কিছুতেই কিছু বুঝে উঠতে পারছে না।
দিশা, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছু ভেবো না। আমার যে কেমন লাগছে আমি এটা তোমাকে বলে বোঝাতে পারবো না।
না ফাহাদ, আমার কেমন যেন ভয় হচ্ছে। এত বড় রেসপন্সিবিলিটি, তার উপর আমাদের দুজনের কেউই পার্মানেন্টলি কোথাও সেটেল না।
তাতে কি হয়েছে, আমি সব ঠিক করে নিব তো।
কিভাবে ঠিক করবে? প্রথম 3-4 মাস হয়তো আমি জব করতে পারবো, তারপর তো আর পারবো না। তখন কিভাবে কি হবে? তুমি তো স্কলারশিপ নিয়ে এসেছো, কিন্তু আমার ইউনিভার্সিটির খরচ, আর এখানে আসার সময় বাসা থেকে অনেক টাকা নিয়েছি, এখন বাসা থেকে চাওয়াটাও কেমন হয়ে যায়।
তুমি বলে যাচ্ছ দিশা, এটা বাংলাদেশ না, এত টেনশন কেন করছো তুমি? আমার অফিসে না হয় আমি পার্মানেন্ট হয়ে যাব, তাহলে তো কোনো সমস্যা হবে না।
তখন তো তোমার ইউনিভার্সিটিতে গ্যাপ হয়ে যাবে।
তাতে কি, তোমারও তো হবে।
জানি না ফাহাদ, আমার কেমন যেন নেগেটিভ ভাইব হচ্ছে।
যে আসছে সে আমাদের জীবনে সবচেয়ে সুন্দর গিফট, এমন কথা বলো না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। আচ্ছা, ছেলে হবে না মেয়ে হবে বলো তো?
মেয়ে।
ওকে ডান, নাম কিন্তু আমি রাখবো।
কি নাম রাখবেন?
দাঁড়াও মিলিয়ে নিই, ফাশা, ফাদি, হাদি, হাসা, দশা।
কি করছো তুমি?
আমার তোমার নামের সাথে মিলিয়ে একটা নাম রাখার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না।
ফাহাদ, তুমি যে কি পরিমাণ বাচ্চামি করতে পারো। আচ্ছা নাম পরে রেখো, এখন খেতে চলো।
না না, তুমি একদম রান্নাঘরে যাবে না, এখন থেকে সব কাজ আমি করব।
ফাহাদ, এমন ব্যাকডেটেড মানুষজনদের মতো কথা বলো না তো। এই যে প্রেগনেন্সির সময় কাজ করা যায় না, এগুলো হলো অতিরিক্ত আল্লাদি আর অন্ধবিশ্বাস। প্রথম কয়েক মাস তো কোনো সমস্যা নেই, এমনকি এরপরও হাঁটাচলা কাজকর্ম করতে হয়। যত অ্যাক্টিভ থাকা যায় তত বাচ্চা আর মায়ের হেলথের জন্য ভালো।
ও আচ্ছা, ওকে ঠিক আছে, তুমি যা বলবে তাই। আসলে প্রথমবার বাবা হচ্ছি তো, আমি তো এত কিছু জানি না।
মানে কি এসবের ফাহাদ, আমি মনে হয় 10ম বার মা হচ্ছি।
আহা, আমি কি তাই বলেছি? মানে তুমি তো অনেক কিছু জানো, সেদিক থেকে তো আমি খুবই মূর্খ।
থাক, আর এক্সপ্লেন করতে হবে না। তবে একজন ভালো ডক্টরের কাছে দেখাতে হবে শুরু থেকে। শুরু থেকে সব হিস্ট্রি তার কাছে থাকলে পরে আর কোনো সমস্যা হয় না।
তাহলে চলো, এখনই যাবে?
ফাহাদ, আমি কি এমার্জেন্সি পেশেন্ট? কাল যাব, এখন চলো তো খেতে চলো।
আচ্ছা চলো।
আজ অফিসে যাবে না?
আজ সারাদিন তোমার সাথে থাকবো।
কি হলো আবার তোমার?
কিছু হয়নি তো, কিছুদিন ধরে তুমি অফিসেও যাচ্ছ না, ক্লাসেও যেতে পারতেছ না, সারাদিন বাসায় একা থাকো, তাই ভাবলাম আজ তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো।
আচ্ছা আমি রেডি হয়ে আসছি।
আসতে চলো, আমিও যাচ্ছি। কষ্ট হচ্ছে তোমার? বাসে যাবে?
আরে না না, ঠিক আছে, আমি কতদিন কোথাও ঘুরতে বের হই না।
প্রিয় হচ্ছে, চলো।
চার্চের সিঁড়িগুলো তো খুব উঁচু উঁচু।
আচ্ছা তাহলে থাক।
না না চলো, আস্তে আস্তে যেতে পারবো।
এই চার্চের ফাদার খুবই ভালো মানুষ, উনি আমাদের বাংলাদেশে গিয়েছিলেন একবার, অনেকদিন থেকেছেন, চমৎকার বাংলা বলেন।
তাই নাকি? চলো।
ফাদার,
ও মাই সন, কাম কাম,
শি ইজ মাই ওয়াইফ দিশা।
ও আচ্ছা, তোমার হাজবেন্ড তো প্রতিদিন আসে তোমার জন্য প্রার্থনা করতে, ও খুব ভালো একটা ছেলে, ইউ আর সো লাকি।
আই নো দ্যাট ফাদার, কিপ আস ইন প্রেয়ারস
অলওয়েজ, বাট ডিয়ার আই হ্যাভ টু সে ইউ সামথিং।
ইয়েস ফাদার।
তুমি মা হতে যাচ্ছ তাই তো? বাট বি অ্যালার্ট।
এই কথা কেন বলছেন ফাদার?
আই ক্যান ফিল সামথিং অ্যারাউন্ড ইউ হুইচ ইজ নট পজিটিভ।
ফাদার,
ফাদার, আপনার কেন এমন মনে হচ্ছে? প্লিজ টেল আস।
এখন যতটুকু বলার দরকার ততটুকু বলেছি, কিন্তু কিছু একটা তোমাদের দিকে আসছে, সাবধানে থাকো।
কিন্তু ফাদার,
এই ক্রুজটা রাখো, সবসময় কাছেই রাখবে, আর আমি তো আছি। গড ব্লেস ইউ।
আসলে আসি ফাদার।
জি আসি।
টেক কেয়ার মাই চাইল্ড।
তুমি বসো, আমি পানি আনছি।
আচ্ছা ফাদার, এভাবে বললো কেন বলো তো? আমার কেমন যেন লাগছে।
আরে তুমিও না, যারা রিলিজিয়াস তাদের মধ্যে এ ধরনের ব্যাপার তো থাকেই, যে কোনো সেন্সিটিভ বিষয় নিয়ে তারা এ ধরনের কথা বলে।
নাও পানিটা খাও।
তবুও আমার কেমন যেন লাগছে। তার উপর এখন তো একদম শেষের দিকে, এই সময় সারাদিন একা থাকাটাও কেমন। আমি বলি কি, মাকে না হয় একবার আসতে বলি।
আমি তো শুরু থেকেই বলছি তোমার মাকে আনার কথা, তুমি তো বললে এতদূর আসতে পারবে না।
হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমার কেমন যেন লাগছে। আর তুমিও তো সারাদিন বাসায় বসে থাকতে পারবে না, সাথে একটা মানুষ থাকলে ভালো হবে।
ঠিক আছে, তুমি মায়ের সাথে কথা বলো, বাকি সব ব্যবস্থা আমি করব।
আচ্ছা ঠিক আছে।
এখন চলো তো, অনেক রাত হয়ে গেছে, আর সারাদিন এমনিতে অনেক হাঁটাহাঁটি করেছো, এখন শুবে চলো।
চলো। কে কে তুমি?
আমি তোর আসমানি রাতি, তোর পেটের বাচ্চাটা নিতে আসছি। দে দে।
না না আমার কাছে আসবে না, না না।
দিশা দিশা, কি হয়েছে, কি হয়েছে তোমার? শান্ত হও দিশা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বাবা, খারাপ স্বপ্ন দেখেছো।
এমন স্বপ্ন আমি কেন দেখলাম বাবা?
কি স্বপ্ন দেখেছো তুমি?
আমার এক দাদি ছিল আসমানি নাম, অনেক ছোট থাকতে দেখেছিলাম। আমার ওই দাদি পাগল ছিল, আমি যখন অনেক ছোট তখনই মারা যায়। আমার তো চেহারাও ঠিক মতো মনে নেই, সে বলছে আমার বাচ্চাটা নিতে এসছে।
কান্না করে না বাবা, এমন সময় এমন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন নাকি মানুষ দেখে। সেদিন মাকে ফোন করেছিলাম, মা বললো না, তার উপর আজ ফাদার ওসব কথা বলেছে, তাই এমন স্বপ্ন দেখেছো, আর কিচ্ছু না। তুমি কালই মাকে ফোন করো, যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে চলে আসতে বলো।
আমি কালই ফোন দিব।
হ্যালো।
হ্যালো মা, আমি দিশা।
দিশা কেমন আছিস মা?
এখন তো ভালোই, পায়ে একটু পানি নেমেছে।
কি বলিস, পানি নামলো কিভাবে? খাওয়া দাওয়াতে নেগার ঝামেলা করেছিস। আমি না বলেছিলাম কি কি খেলে পানি নামে, সেগুলো খেতে নিষেধ করেছিলাম না?
না মা, সেগুলো কিছুই খাইনি, সারাদিন বাড়িতে বসে থাকা তো তাই হয়তো।
বসে থাকিস কেন, সকালে আর বিকেলে দুবার হাঁটাহাঁটি করবি।
একা একা বের হতে ইচ্ছা করে না মা, আর ফাহাদ তো সারাদিন বাইরেই থাকে।
জামাই কেমন আছে?
ভালোই আছে।
তোর জন্য আচার পাঠিয়েছিলাম, পেয়েছিস?
হ্যাঁ পেয়েছি। আচ্ছা শোনো না মা।
হ্যাঁ বল।
বাবার শরীরটা কি এখন ভালো?
হ্যাঁ ভালোই।
আচ্ছা মা, তুমি কয়দিনের জন্য না হয় এখানে চলে আসো।
কি বলিস, এটা কি আর বাড়ির কাছে, সাত সমুদ্র পার হয়ে যেতে হয়, সে কি মুখের কথা?
আমার কেমন জানি লাগছে মা, কিছুদিন ধরে খুব খারাপ স্বপ্ন দেখছি। ফাহাদও বলল তোমাকে আসার কথা, সব ব্যবস্থা ওই করবে।
আমি তো তোকে আগেই বলেছিলাম তুই চলে আয় এখানে, তুই তো আসলি না।
ফাহাদকে এখানে একা রেখে কিভাবে যেতাম? আর ও যদি এখন দেশে চলে যায়, ওর অফিস টফিস নিয়ে খুব ঝামেলা হবে, মাত্র প্রমোশনটা হলো তো।
আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলে তারপরে জানাচ্ছি।
আচ্ছা আমি ফাহাদকে বলে দিচ্ছি সব ব্যবস্থা করতে। আর শোনো না, আমার জন্য বোম্বাই মরিচের আচার নিয়ে এসো তো, গতবার যেগুলো পাঠিয়েছিলে শেষ হয়ে গেছে।
আচ্ছা ঠিক আছে, আমি আচার শুটকি সব নিয়ে আসবো, তুই কোনো চিন্তা করিস না, নিজে খেয়াল রাখিস মা।
আচ্ছা মা, রাখছি তাহলে।
দিন পনেরো পর দিশার মা কানাডা চলে এলেন। দিশা অবশ্য বলেছিল তার বাবাকেও সাথে নিয়ে আসতে, কিন্তু শেষ পর্যন্ত দিশার মা একাই এলেন। দিন যতই ঘনিয়ে আসছে দিশার ক্যারোলিনের ভয়টা ততই বাড়তে থাকে। সে শুনেছে এমন সময় একটু ভয় একটু টেনশন কাজ করে, কিন্তু দিশার বারবারই সে ফাদারের কথা কানে বাজছে। সে বারবারই নিজেকে বোঝানোর চেষ্টা করছে এসব কিছু না। তবুও তার রাতের অদ্ভুত সব স্বপ্ন, মনের ভেতর সব সময় একটা অশুভ দাগ, এসব কারণে সে সবসময় একটা অজানা আশঙ্কায় থাকে। তার মা আসার পর দিশা একটু সাহস পেল, ভাবল এখন সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
মা এসছো, আজকে কোনো সমস্যা হয়নি তো?
সমস্যা বলতে প্রথমবার ট্রেনে উঠলে যা হয় আর কি, তাও আবার একা একা। তোর বাবাকে এত করে বললাম সাথে আসতে, কিন্তু কে শুনে কার কথা?
তুমি তো জানোই মা, বাবা দেশ নিয়ে কতটা ইমোশনাল। হাজার হলেও দেশের জন্য যুদ্ধ করেছে, সে কোনোভাবেই দেশের বাইরে কোথাও গিয়ে থাকতে পারবে না।
আমি কিছু জানি না বাপু।
আচ্ছা হয়েছে হয়েছে, এখন যাও ফ্রেশ হয়ে কিছু খেয়ে একটু বিশ্রাম নাও।
তা করছি, কিন্তু জামাইকে দেখছে না যে?
ইদানিং ওর কাজের চাপ এত বেড়ে গেছে মা, নতুন নতুন প্রমোশন তো, তাই সব শেষ করে আসতে প্রায় রাত হয়ে যায়। এই জন্যই তো তোমাকে ডাকলাম। আজ অবশ্যই একটু তাড়াতাড়ি আসবে, তুমি বিশ্রাম নাও, ততক্ষণ এসে পড়বে।
আচ্ছা এই ওয়াশরুমটা কোন দিকে বলতো মা?
ওই যে ওই দিকে। আসার সময় হলো তাহলে আপনার।
এভাবে কেন বলছো? আমি তো চেষ্টা করি তাড়াতাড়ি আসার।
তা কি আর বুঝি না। এখন যাও ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এসো, মা অপেক্ষা করছে তোমার জন্য।
কখন এসছে মা?
সন্ধ্যায়।
ও আচ্ছা, তুমি খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম। এই তো বাবা, আছি ভালোই। তারপর তোমার খবর কি বাবা? শুনলাম কাজের চাপ নাকি অনেক বেড়ে গেছে।
হ্যাঁ মা, একটু ব্যস্ত হয়ে পড়েছি। কি করব বলেন, এই অসময়ে প্রমোশনটা হয়ে তো ঝামেলাটা হয়ে গেল। প্রমোশনটা অবশ্য হওয়া দরকারও ছিল।
আহা, অসময় বলছো কেন? ঘরে একটা নতুন মুখ আসছে, এখন যদি অসময় হয় তাহলে সময়টা কোনটা?
তা ঠিক আছে, কিন্তু তারপরেও।
কোনো কিন্তু নেই, আর তাছাড়া এখন তো আমি এসে গেছি, কোনো সমস্যা হবে না।
তা অবশ্য আপনি ঠিকই বলেছেন, সারাদিন বাইরে থাকতে হয় তাই সবসময় একটা দুশ্চিন্তা থেকেই যেত। এখন অন্তত একটু স্বস্তিতে থাকতে পারবো, যে কেউ একজন তো আছে।
আচ্ছা আপনারা কি প্ল্যান করেছেন যে সারা রাত এমন বকবক করবেন নাকি খাওয়া দাওয়া শুরু করবেন? না মা, শুরু করো, ওর প্যাচ প্যাচানি পরে শুনো।
আহা, এভাবে বলছিস কেন? কতদিন পর জামাইয়ের সাথে দেখা হলো, একটু ভালো মন্দ কথা বলবো না?
হ্যাঁ, তবে খাবারটা শেষ করে।
তবে আরেকটা কথা মাথায় রেখো বাবা, আমি যতই থাকি এই সময় তোমারও একটু ওর সাথে কিন্তু থাকা দরকার।
জি।
আমি দিব না, পেছনে না।
দিশা, এই দিশা কি বলছো এসব? কি দেবে না, কাকে দেবে না? এই দিশা, দিশা ওঠো।
তুই কি চাস? এদিকে আসছিস কেন?
দিশা, দিশা, কিচ্ছু হয়নি, খারাপ স্বপ্ন দেখেছ? আমি তো আসি এখানে।
দিশা, এই দিশা, কি হয়েছে মা? এমন চিৎকার করে উঠলি কেন মা?
দাঁড়াও, তুমি শান্ত হও, আমি দরজাটা খুলে আসি।
মা, মা, দাদি, দাদিকে যেতে বলো, যেতে বলো।
দাদি?
যেতে বলো।
কোন দাদি? কি বলছিস এসব?
আসমানি দাদি, ও প্রায় স্বপ্ন দেখে, ওর কোনো আসমানি দাদি যেন ওর বাচ্চা কে নিতে আসে।
সে তো অনেক আগে
সাথে একটা
কালো চায় থাকে, ছোট্ট কালো চায়, দাদি চলে যায়, কিন্তু চায়টা চায়টা ধীরে ধীরে আমার দিকে আসতে থাকে।
এসব কিছু না মা, এমন সময় এমন স্বপ্ন সবাই দেখে, মনে একটা ভয় থাকে তো তাই এমন হয়। এসব নিয়ে চিন্তা করিস না মা।
আমিও তো সেটাই বলি, কিন্তু কিছুতেই শুনতে চায় না। তার উপর ফাদার সেদিন ওভাবে বলায় আরো বেশি করে এসব চিন্তা করে আর স্বপ্ন দেখে।
ফাদার কি বলেছে? ফাদার
ও কিছু না, বলেছে একটু সাবধানে থাকবে, দিশার আশেপাশে নাকি নেগেটিভ এনার্জি ঘোরাফেরা করে।
ও আচ্ছা,
কি হলো, কি ভাবছেন মা? আপনিও কি এসবে বিশ্বাস করতে চাচ্ছেন নাকি?
না ঠিক বিশ্বাস না, তবে কোনো ফাদার তাদের কাছে যেতে হবে না, কি না কি বলবে আরো ভয় পাবে, ওরা এরকম একটু বলি যাতে করে আমরা সাবধান থাকি।
আমিও তো তাই বলি, কিন্তু আপনার মেয়ে শোনেই না। এ কি দিশা, অমন করে তাকিয়ে আছো কেন ওইদিকে? দিশা, এই দিশা।
না কিছু না, আমি ঘুমাবো, ঘুম পাচ্ছি।
আসমানি আসা শুরু করেছে, কাল নাকি একটা কালো ছায়াও দেখেছে, সবকিছু সেভাবেই চলছে, কোনো নজর নেই।
কার সাথে কথা বলছো মা?
না কারোর সাথে না, তুমি কখন উঠলি মা?
কিন্তু আমি তো শুনলাম তুমি কার সাথে যেন কথা বলছিলে, আসমানি দাদিকে নিয়ে।
হ্যাঁ, আমার এক পরিচিত আত্মীয় আছে, অনেক জ্ঞানী মানুষ, তাকে জিজ্ঞেস করছিলাম তোর এরকম স্বপ্ন দেখার অর্থটা কি হতে পারে।
তা কি বললো?
তেমন কিছু না, বললো যে এমন সময় এমন স্বপ্ন সব মেয়েরাই নাকি দেখে, আর হয়তো তুই কোনো সময় আসমানি দাদিকে দেখে অনেক ভয় পেয়েছিস, তাই তাকেই স্বপ্নে দেখছিস।
ও আচ্ছা মা শোনো।
হ্যাঁ বল।
আমি চাই তুমি এসব নিয়ে কারোর সাথে কোনো কথা না বলো।
কেন রে মা?
এসব নিয়ে আমি কোনো বাড়াবাড়ি চাই না, হয়তো আমি অনেক স্ট্রেসে আছি তাই এমন হচ্ছে, রিল্যাক্স হলেই সব ঠিক হয়ে যাবে। চলো নাস্তা করতে চলো, ফাহাদাস ভোরবেলায় বেরিয়ে গেছে। আসছি। এ মা, তুমি আবার বাইরে কেন গিয়েছিলে?
বাইরে কেন গিয়েছিলাম মানে, আমার অফিসে যাইতে হলে তো আগে বাসায় বাইরে যেতে হয়, তারপর অফিসে যেতে হয়, পাগল হয়ে গেলে নাকি?
আরে বাবা সেটা বলছি না তো, একটু আগেই তো তুমি এলে, বেল বাজানোর পরে আমি দরজা খুলে দিলাম, আবার বাইরে কেন গিয়েছিলে? আমি দরজা খুলে দেখি যে তুমি উঠছো সিঁড়ি দিয়ে, কোনো কাজে গিয়েছিলে বাইরে?
মানে কি, আমি আবার কখন বেল বাজালাম, কখন আসলাম? লিফট নষ্ট তাই সিঁড়ি দিয়ে উঠলাম, আর উঠতে দেখি তুমি আগে থেকে দরজা খুলে দাঁড়িয়ে আছো, কলিং বেলে তো আমি হাতই দেয়নি।
তাহলে যে বাজলো, আমি নিজে কিছুক্ষণ আগে গেট খুলেছি, তুমি ভেতরে এলে।
ভুল শুনেছ, ভুল দেখেছ, অথবা আজকাল আমাকে একটু বেশিই ভাবছ।
হতে পারে, কিন্তু আমি তো স্পষ্ট কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আসো, তুমি ভেতরে আসো।
তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি।
কি?
এখন না, খাবার পর বলব।
আচ্ছা কি যেন এনেছো?
থামো আনছি, এক মিনিট। এই যে দেখো।
ও মা পুতুল, কি কিউট পুতুলটা, কিন্তু আমার কালো কিনেছো কেন?
আরে আমি নেইনি, অফিস থেকে ফেরার পথে দেখি গাড়ির সামনে বসেছিল, কিন্তু আশেপাশে অনেকটা সময় তাকিয়েও কাউকে দেখলাম না, তাই বাড়ি নিয়ে আসলাম, ভালো করেছি না?
আরে যার পুতুল সে খুব মন খারাপ করে আছে না?
চিন্তা করো না, আমি কাল না হয় ওখানে একটা পোস্টার লাগিয়ে দিব যে কুড়িয়ে পেয়েছি, উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে ফেরত লয়ে যেতে হবে।
ব্যাপারটা হাসার মতো না বাবা, কার না কার এমন একটা জিনিস মনে হয় ঘরে তোলা ঠিক হবে না, তাও আবার দেখতে কেমন কালো, কে জানি কি কপাল নিয়ে এসেছে, যেখান থেকে এনেছো সেখানে রেখে এসো বাবা।
কি সব অযৌক্তিক কথা বলছো মা, পুতুলের আবার কপাল, এটা আমার কাছেই থাকবে, যার পুতুল সে আসলেও দেব না।
আচ্ছা ঠিক আছে, রাখতে যখন চাচ্ছিস তাহলে রেখে দে। আচ্ছা ফাহাদ, আমি বলছিলাম কি, কাল তো ডাক্তারের কাছে চেক আপের ডেট আছে, তোমার কি অফিস থেকে ছুটি নেওয়া সম্ভব নাকি আমি নিয়ে যাব?
না মা, অফিসে কথা বলাই আছে। যেদিন যেদিন ওর চেক আপের ডেট আছে সেদিন সেদিন ছুটি দেবে, কোনো সমস্যা নেই।
যাক, তাহলে ভালোই হলো, তুমি সাথে গেলেই ভালো। কি রে দিশা, কিছু খাচ্ছিস না যে? পুতুলটার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন?
পুতুলটার চোখগুলো দেখেছ, কেমন অদ্ভুত না? একেবারে জল জল করছে, মনে হচ্ছে আমার দিকেই তাকিয়ে আছে। তোর মন যে কখন কি বলে, আগে খেয়ে নে তো। আমি প্রথম পর্ব শেষ করে ফেলেছি আজকের গল্পের, যার নাম কালুগুড়িয়া। সেখানে আমি দেখেছি ফাহাদ এবং দিশা, স্বামী এবং স্ত্রী, তারা কানাডায় চলে গেছে। সেখানে তারা বসবাস করছে এবং দিশা অন্তঃসত্ত্বা এবং দিশা খুব ভয়ানক স্বপ্ন দেখে। ভয়ানক স্বপ্ন দেখে, এই স্বপ্নটা তাকে সবসময় হন্ট করে, তাড়া করে বেড়ায়। তো যাই হোক, আমরা কথা না বলি, আজকের গল্পটা বেশ বড়। কিন্তু আমরা চলুন তাহলে দ্বিতীয় পর্বে ফিরে এসে কথা হবে। আপনি শুনছেন কুয়াশা, আর আমি আছি আর যে স্বামী।
আচ্ছা
শোনো না, কাল আসার সময় একটি শপিং মল হয়ে আসবো, কিছু শপিং করতে হবে।
যেতে পারবে শপিং মলে? তুমি না হয় বলো কি কি আনতে হবে, আমি নিয়ে আসবো।
না সমস্যা নেই, যেতে পারবো। ভাবছি বাবুর জন্য একটা দোলনা কিনবো। ওই যে লুসিদের বাসায় গিয়ে একবার দেখলাম না, ওর বেবির জন্য একটা দোলনা কিনেছে, যেটাতে পিয়ানো মিউজিক বাজতো, ওরকম।
আচ্ছা বাবা কিনো, সেই চিন্তা এত রাতে ঘুম থেকে উঠে বসে আছো?
না না, কেমন যেন অস্থির লাগছিল, ঘুম আসছিল না। আচ্ছা পিলোটা একটু সোজা করে দাও তো। এ কি ফাহাদ, পিলোর নিচে যে ফাদারের দিয়ে ক্রুশটা ছিল সেটা কোথায়
রেখেছ? হয়তো কোথাও।
কোথাও রাখবো কেন, ফাদার বললো না কাছে নিয়ে ঘুমোতে, সেদিন থেকে তো পিলোর নিচেই আছে।
তাহলে হয়তো কোথাও পড়ে গেছে, কাল খুঁজে দিব।
পড়ে যাবে কেন, কি আশ্চর্য, সবসময় তো এখানেই থাকে।
আচ্ছা শান্ত হও, এটা নিয়ে এত টেনশন হওয়ার কিচ্ছু নেই, কাল ফেরার সময় একবার ফাদারের সাথে দেখা করে ফিরব।
আচ্ছা
এখন একটু ঘুমানোর চেষ্টা করো বাবা।
হাঁটতে পারো?
চলো আমার সাথে খেলতে চলো।
কোথায় নিয়ে যাচ্ছ?
এই তো এখানে, আসো আসো।
ছাদে কেন যাচ্ছ, ছাদ তো লক করা।
আসো আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি, আসো।
আরে দাঁড়াও, আর যেও না, পড়ে যাবে তো।
কিচ্ছু হবে না, এসো তুমি, এসো এসো।
কি হলো, কি হলো তোমার, আবার খারাপ স্বপ্ন দেখেছ?
দেখলাম দেখলাম আমি ছাদ থেকে পড়ে গেছি।
এমন কিছু না বাবা, ঘুমানোর চেষ্টা করো, আমি আছি তো।
মা আমরা বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। ফাহাদ ওকে সাবধানে নিয়ে যেও বাবা।
ঘর দংসা বার প্রদম হাসং যুক্তং ত্রিনিতা চ কাপাল কৃত্তিকা করম মুক্তকেশিং লাজিবহং পিবন্তি রুধিরং মুহ চতুর্বাদং জুতং দেবীং বরা ভয়ঙ্কর ওমা কালিকায় বিনম্র শশাং বাসিন্ন ধীমহত্তন ঘর প্রদাচয়া ক্রিং 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 হুং হং হিং হং হ্রিং দক্ষিণ কালিকা ক্রিং 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 হুং হুং হুং
বলো
কেমন আছিস মা?
ভালো।
তুই আসিস না কেন আমার কাছে?
ডাকলেই আসি।
ওর পিছু ছাড়বি না, ও নিজে তোকে ঘরে ঘুরে এনেছে, কিছুতেই ওর পিছু ছাড়বি না, প্রতিশোধ নিতে হবে।
ছাড়বো না।
ওর পেটের বাচ্চার রক্ত চুষে খাবি।
খাবো।
ওকে আমি বাঁচতে দিব না, মরতেও দেব না। ওকে আমি ঢিল ঢিল করে মারব। কত বছর ধরে তোকে আনার জন্য আমি সাধনা করেছি, শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। যা, ধীরে ধীরে ওর শরীর থেকে সব রক্ত শুষে নিবি।
নেব।
তাজা পাঁঠা বড়ি দেওয়ার
কথায় আছে ঘরের শত্রু বিভীষণ। মানুষ বাইরের শত্রুর সাথে লড়তে পারে, কিন্তু নিজের ঘরের শত্রুর সাথে লড়া যায় না। পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় বিশ্বাসের জায়গা হলো মা। মা এমন একটা জায়গা যেখানে গেলে মানুষ নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করে। কিন্তু দিশার জন্য এই রক্ষকই ভক্ষক হয়ে গেছে। তার নিজের মাই দিশার ক্ষতি করার জন্য বছরের পর বছর সাধনা করেছে। কালের সাধনা করে শিখেছে প্রেতাত্মাকে বশ করার মন্ত্র। তারপর সে প্রেতাত্মাকে দিশার পেছনে লাগিয়ে দিয়েছে। কারণ শুধু একটাই, মা শব্দটার সাথে আরেকটা শব্দ, আর তা হলো সৎ। মালিকা দিশার সৎ মা। দিশাকে জন্ম দেওয়ার পরই দিশার মা মারা যায়। দিশাকে দেখাশোনা করার জন্য তার বাবা আবার বিয়ে করে। এই যুগে এসেও যে মানুষের মধ্যে সৎ মা নিজের মায়ের মতো কুসংস্কারাচ্ছন্ন ধারণা থাকতে পারে, সেটাই অকল্পনীয়। দিশার বাবা দিশাকে প্রচন্ড আদর করত। মালিকা কোনোদিন তার মায়ের অভাব বুঝতে দেয়নি, তাই দিশা কল্পনাও করতে পারেনি তার মা এমন কিছু করতে পারে। কেন স্বপ্নের প্রতি এত ক্ষোভ জন্মালো মালিকার? আরে কালো গুড়িয়াই বা কে? কেন দিশার সুন্দর জীবনটা ধ্বংস করতে চায় মালিকা? জানার জন্য আমাদের যেতে হবে অনেকগুলো বছর পেছনে।
দিশা, মা এদিকে এত
বাইরে। বাবা,
খেয়েছিস মা?
খাবে না পায়? আজ তোমার মেয়ের সব পছন্দের খাবার রান্না হয়েছে।
হোমওয়ার্ক শেষ করেছিস মা?
মা সব কইয়ে দিয়েছে।
ঠিক আছে মা, এখন গিয়ে ঘুমাও।
না, আমি একা ঘুমাবো না, আমি মায়ের সাথে ঘুমাবো।
আচ্ছা ঠিক আছে মা, চল আমার সাথে।
মা, আর তুই হুতুমা ভুতুমের গপটা শোনাবে?
হ্যাঁ মা, শোনাবো। আচ্ছা তুমি গিয়ে শুয়ে পড়ো তো, আমি ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপর আসছি।
মালিকা, তুমি না থাকলে আমার মেয়েটার যে কি হতো! ওর কিছু হলে আমি বাঁচতাম না। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো।
কি বললে তুমি? তোমার মেয়ে? আচ্ছা ঠিক আছে, নিজের মেয়েকে নিজেই তাহলে গল্প শোনাও।
আহা, আমি তো ওভাবে বলিনি।
মা চলো না, মা চলো না।
হ্যাঁ মা চলো। হ্যালো, কোথায় তুমি?
এই তো অফিসে।
কতক্ষণ লাগবে আসতে তোমার?
রাস্তায় জ্যাম না থাকলে বেশিক্ষণ লাগবে না।
তাড়াতাড়ি আসো।
কেন, কি হয়েছে? দিশার কিছু হয়েছে?
আরে না না, ও ঠিক আছে, খেলছে। তুমি এসো, তোমাকে একটা দারুণ খবর দিব।
আচ্ছা ঠিক আছে, আমি আসছি।
দাও ব্যাগটা আমার কাছে দাও।
কি ব্যাপার, আজ এত তোমাকে খুশি খুশি লাগছে? দিশা কোথায়? দিশা, দিশা!
আহা, ও আছে, ও রুমে পেইন্টিং করছে।
আচ্ছা বলো কি বলবে।
আমি মা হতে চলেছি।
কি কি বলছো তুমি?
হ্যাঁ, 3 মাস চলছে।
আর তুমি আমাকে এতদিন পর বলছো?
আমি নিজেই তো বুঝতে পারিনি। তুমি খুশি হওনি?
না, হইনি। দেখো মালিকা, আমি তো তোমাকে বিয়ের আগেই বলেছিলাম এই ধরনের কোনো আশা তুমি আমার কাছে করবে না।
তখন তোমার স্ত্রী মারা গেছে, তোমার মানসিক অবস্থা ভালো ছিল না, তাই তুমি যা বলেছো আমি তাই মেনে নিয়েছি। কিন্তু এখন তো ব্যাপারটা অন্য, আমি কেন মা হতে পারবো না?
কারণ আমি চাই না আমার আর আমার মেয়ের মাঝে অন্য কেউ ভাগ বসাতে আসুক।
ভাগ কেন বসাবে? দিশা আমার বড় মেয়ে, আমি তোকে ওই চোখেই দেখি।
আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি যদি এই বাচ্চা রাখতে চাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব।
এমন করো না, আমার জায়গাটা একবার বোঝার চেষ্টা করো।
শোনো, আমি কিচ্ছু বুঝতে চাই না। এই সংসারে থাকতে হলে তোমাকে এই বাচ্চা নষ্ট করতে হবে। আমি ডাক্তার নার্গিসের সাথে কথা বলছি, তুমি কালই ওখানে যাবে।
শোনো, আমার কথা শোনো, শুনে যাও প্লিজ। মালিকাকে বাচ্চাটা নষ্ট করতে হয়, যেহেতু মালিকা মামার কাছে মানুষ, বাপ মা মরা মেয়ে, তাই কম বয়সেই দিশার বাবার টাকা দেখে তার কাছে গছিয়ে দেয় মালিকাকে। মালিকা যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই বাধ্য হয়ে তাকে অ্যাবর্শন করতে হয়। এরপর থেকে মালিকার একটা ভয়ঙ্কর ক্ষোভ জন্মে যায় দিশার প্রতি। ওই সংসারে থাকার জন্য দিশাকে ওপরে ওপরে আদর করতে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে ভয়ঙ্কর ঘৃণা করত দিশাকে। এরপর সবাই মিলে যেবার দার্জিলিং গেল, সেবার মালিকার দেখা হয়ে যায় এক অঘরির সাথে। আর সেই অঘরির কাছেই মালিকা জানতে পারে যে বাচ্চা সে নষ্ট করেছে তার আত্মাকে আনা সম্ভব। এরপর থেকে মালিকা গভীর রাতে ছাদে গিয়ে সাধনা করত। এই কালুগুড়িয়াই মালিকা সেই সন্তান যার আত্মাকে সে ডেকে এনেছে, এবং তারা দুজন মিলে দিশাকে একটু একটু করে মেরে ফেলবে সেই চিন্তা করেই মালিকা এসেছে কানাডাতে।
ফাদারকে তো পেলাম না।
সমস্যা নেই, কাল আমি ফেরার সময় ফাদারের সাথে দেখা করেই ফিরব। সাবধানে নামো।
কি ব্যাপার, এতক্ষণ লাগছে কেন দরজা খুলতে?
ল্যান্ডলাইনে ফোন দিচ্ছি, দাঁড়াও।
কি ব্যাপার মা, এতক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছি, খুলতে এত দেরি হলো যে?
না মানে একটু চোখ লেগে গিয়েছিল রে।
ও আচ্ছা,
বস, আমি পানি নিয়ে আসছি।
কি ব্যাপার মা, সারা বাড়িতে এমন ধূপের গন্ধ আসছে কেন?
এই নে পানি, আমাদের ওখানে খুজুর আছে, খুব ভালো। উনি পড়া ধূপ দিয়ে বলেছিল সন্ধ্যাবেলা যাতে জ্বালায়, এতে বাচ্চা আর মায়ের উপর খারাপ নজর পড়ে না।
ও আচ্ছা,
ডাক্তার কি বলল?
সবকিছু ঠিকই আছে, প্রেশারটা একটু কম, ঠিকমতো খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে।
যাক ভালোই হলো। আচ্ছা আমি খাবার দিচ্ছি, তোমরা খেয়ে নাও।
আমি ফ্রেশ হয়ে আসছি।
না না, এইটা না, তোর জন্য আমি আলাদা করে খাবার রেখেছি।
আলাদা খাবার কেন মা?
তোর এসব খাবার খাওয়া একদম ঠিক না, তোর জন্য আলাদা করে তেল মশলা কম দিয়ে আমি রান্না করেছি।
মা, তুমি এত ঝামেলা কেন করতে গেছো?
আরে ঝামেলা হবে কেন, আমি তো এসেছি তোর খেয়াল রাখতে, নে খেয়ে নে।
কিন্তু মা, খাবারের স্বাদটা কেমন যেন লাগছে।
ইয়ে মানে ওই যে বললাম না, তেল আর মশলা একটু কম করে দিয়েছি, এই জন্য মনে হয় ওরকম লাগছে। এখন আবার কে এলো?
মা, বাবুর জন্য দোলনা কিনেছি একটা, সেটাই এসছে বোধ হয়।
আমি খুলছি। আমাদের রুমে একটা কর্নারে রাখতে বলি নাকি?
হুম বলো।
মেডিসিন নিয়েছ?
হ্যাঁ।
ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো তাহলে, আর সারাদিন অনেক হাঁটাহাঁটি করেছো।
হুম, গুড নাইট।
বাচ্চাটা রাখতে পারবি না, বাচ্চাটা আমি নিয়ে যাব।
না আমি বলেছি স্বপ্ন দেখছি।
কোন স্বপ্ন দেখছিস না?
তুমি আবার কোন খারাপ স্বপ্ন দেখেছো?
বারবার আমি ভুল দেখতে পারি না।
আচ্ছা ঠিক আছে, এই পুতুলটা দেখেছো তো? ঠিক আছে, আমি এটাকে বাইরে ফেলে দিচ্ছি, এই নাও এখন। ঠিক আছে, আর কেউ আসবে না।
কিন্তু বাবা
আমি আছি তো, এখন ঘুমিয়ে যাও। ঠিক আছে,
ঘর প্রদা হং হং হিং হং হিং দক্ষিণ কালিকা ক্রিং 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 হং হং হং।
আমাকে তো বাইরে ফেলে দিল মা।
ব্যথা পেয়েছিস?
আমি ব্যথা পাই না।
আসি আসি তোকে শেষ করে দিব আমি। ওর জন্য আজ তোর এই পরিণতি। ওকে আমি ভালোভাবে বাঁচতে দেবো না। প্রত্যেকদিন ওর খাবারের সাথে আমি শকুনের বিষ থামিয়ে দিচ্ছি। একটু একটু করে ওর ভেতরে সব চলে যাবে।
আমার খাবার
এই নিয়ে এখন থেকে তুমি থাকবে আমার কাছে।
একটা মানুষ আর একটা মানুষকে কতটুকু ঘৃণা করলে তাকে মেরেও ফেলতে চায় না, তাকে তিল তিল করে মারতে চায়। মালিকা প্রত্যেক দিন একটু একটু করে দিশার খাবারের সাথে মন্ত্র পড়া নানা কিছু মেলাতে থাকে। যখনই ফাহাদা দিশা বাড়িতে থাকে না, তখনই মালিকা তাদের ঘরের বিভিন্ন জায়গায় তাবিজ, মরা মানুষের মাথার চুল, শ্মশানঘাটের মাটি এমন আরো অনেক কিছু লুকিয়ে রাখে। শুধু তাদের ঘরে না, পুরো বাড়িতে সে এসব লুকিয়ে রাখে। পুরো বাড়িটাকেই সে এরকম জালের মধ্যে বদ্ধ করে রেখেছে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। দিশার শরীর দিন দিন খারাপ থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে। তার শরীরের দুর্বলতা এতই বেড়ে গেছে যে সে আজকাল নিজে থেকে উঠতেও পারে না। ফাহাদ কিছুতেই বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। দিশা প্রায় রাতে প্রচন্ড ভয় পায়, ডাক্তারও কোনো রোগ ধরতে পারছে না। এদিকে দিশার প্রায় 7 মাস হয়ে গেছে। এমন সময় ওর শরীরের এই অবস্থা ফাহাদকে প্রচন্ড অস্থির করে তুলেছে।
দিশা, এখন কি একটু ভালো লাগছে?
না ফাহাদ, আমার কেমন যেন লাগছে, আমার হাত পা গুলো প্রচন্ড জ্বলে।
আচ্ছা, আজ আমি তাড়াতাড়ি ফিরব, একবার হসপিটালে নিয়ে যাব তোমাকে।
হসপিটালে গিয়ে কি হবে, ডক্টর তো কিছুই বলতে পারছে না।
তাহলে কি করব, তোমাকে এভাবে আমি আর দেখতে পারছি না।
আমি বলি কি, ফাদারের কাছে একবার নিয়ে চলো আমাকে, সে নিশ্চয়ই বলতে পারবে কেন এমন হচ্ছে। এসব ওর আগে শুরুতেই সে আমাদেরকে সাবধান করেছিল।
না না
না, মানে আমি বলছি কি, ওসব ফাদার টাদারের কাছে গিয়ে কিচ্ছু হবে না। আমি আমাদের ওখানকার হুজুরকে ফোন করেছিলাম, উনি বলেছে হয়তো কোনো খারাপ নজর পড়েছে। আমি আসার সময় উনি আমাকে পানি পড়া দিয়ে দিয়েছিলেন, বলেছে সেটা খেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ তা তো খাচ্ছি, সমস্যা নেই, কিন্তু আমি একবার ফাদারের সাথে কথা বলতে চাই।
মা, ওর যখন মনে হচ্ছে ফাদারের সাথে কথা বললে সব ঠিক হয়ে যাবে, তাহলে বলুক না, ওর মনে একটু শান্তি লাগবে।
না মানে তা বলুক, কিন্তু একজনের পড়া পানি খাওয়ার সময় আবার অন্যজনের কাছে গেলে এসব কিন্তু কাজ হয় না, তখন তদবির কিন্তু তখন কাজ করে না। আর কয়েকটা দিন দেখো, তারপর না হয় যা করবার করো।
ঠিক আছে মা।
মা আমি অফিসের দিকে যাচ্ছি, ওর দিকে একটু খেয়াল রাখবেন।
আচ্ছা বাবা তুমি যাও, চিন্তা করো না, আমি আছি। আমরা দ্বিতীয় পর্ব শেষ করে ফেলেছি। আমরা সেখানে দেখেছি যে দিশার মা এসেছে দিশার দেখভাল করবার জন্য কানাডায়, কিন্তু তার মাই তার শত্রু, তার মাই তার ভালো চায় না। কেন তার মা তার ভালো চায় না, কেন তার মা তাকে তিলে তিলে শেষ করে দিতে চায়, আমরা সবকিছু জানবো এখন যে পর্বটা শুরু অর্থাৎ এই শেষ পর্ব থেকে। আপনি শুনছেন কুয়াশা, আমি আর যে শর্মিন আছি আপনার সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। শেষ পর্বে চলে যাচ্ছি।
মা, মা কোথায় গেলে? মা কোথায় গেল? কে কে ওখানে?
আমি পানিশো।
মা, মা কোথায় গেলে? মা এদিকে এসো।
ভয় পাচ্ছ কেন? আসো আসো এদিকে, এসছে তোমার বাচ্চা, এদিকে আসো।
মা, দিশা কোথায়?
এখনো ভেতরেই আছে।
এসব কিভাবে হলো, আপনি কি করছিলেন?
আমি তো রান্না করেছিলাম, হঠাৎ ওর চিৎকার শুনে দেখি সিঁড়ি থেকে পড়ে গেছে।
আপনার একটু খেয়াল রাখা উচিত ছিল, আমি বলেছিলাম ওকে একা রাখার কোনো দরকার নেই। কি যে হবে এখন?
বাবা তুমি শান্ত হও, সব কিছু ঠিক হয়ে যাবে।
দিশা এখন কেমন আছো?
এখন একটু ভালো, আমার বাচ্চা
ভালো আছে, ডাক্তারদের অবজারভেশন আছে।
অবজারভেশন আছে মানে কি হয়েছে?
না না তুমি শান্ত হও, তেমন কিছু না, ওর ওয়েট একটু কম তো, তাই ডাক্তাররা বলছে অবজারভেশনে রাখবে, টেনশনে কিচ্ছু নাই, সব ঠিক হয়ে যাবে।
নবাদ, আমি শুরু থেকে বলছিলাম আমার নেগেটিভ ভাইব হচ্ছে, তাই হলো। আমার বাচ্চাটার কিছু হলে আমি মরেই যাব।
কিচ্ছু হবে না, আমি বলছি তো আমাদের বাচ্চার কিচ্ছু হবে না। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল গিফট।
পনেরো দিন হাসপাতালে থেকে ফিরে এলো দিশা আর ফাহাদ তাদের সংসারের নতুন সদস্যকে নিয়ে। হাসপাতালে থাকা পর্যন্ত বাচ্চাটা ধীরে ধীরে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু বাড়িতে আনার পর থেকেই একটা না একটা অসুখ লেগেই আছে। কখনো জ্বর, কখনো বমি, আর সন্ধ্যা হলে বাচ্চার কান্না শুরু হয়ে যায়, সারা রাত ধরে কাঁদতে থাকে। ফাহাদ আর দিশা সবচেয়ে ভালো ডাক্তারকে দেখায়, কিন্তু কোনো ডাক্তারই কিছু করতে পারে না। আসল ঘটনা যেখানে, সেই জায়গাটা দিশার এত বিশ্বাসের জায়গা যে সে ভাবতেই পারে না এসবের পেছনে তার মায়ের হাত থাকতে পারে। অথচ তার মাই দিনের পর দিন কালো জাদু দিয়ে তার বাচ্চাটাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
ফাহাদ, বাবুর জ্বর তো কিছুতেই কমছে না।
ডাক্তার কারণকে ফোন দিব আরেকবার?
আমি ফোন দিয়েছিলাম মাত্র, উনি বললেন ব্লাড টেস্টের রিপোর্ট মাত্র এসেছে, সেখানে সবকিছু একদম ঠিক আছে।
আমি কিছুই বুঝতে পারছি না।
ও না বাবা, কান্না করে না। ফাহাদ কি করবো বলতো, এই যে কান্না শুরু হলো, আর তো সারা রাতেও থামবে না।
কই দেখি, আমার কাছে দাও তো। এই যে বাবা, কি হলো বাবা, কেন কান্না করতেছে আমার বাবাটা?
এভাবে হবে না ফাহাদ, আমি কিচ্ছু জানি না, তুমি আমার ছেলেকে ঠিক করে দাও, ওকে তো আমি মরেই যাব।
তুমি একটু ধৈর্য ধরো তো দিশা, তুমি একটু ঘুমিয়ে নাও, আমি ওকে রাখছি।
কি বলছো ফাহাদ, আমার ছেলে এভাবে কাঁদবে আর আমি ঘুমাবো? তুমি পৃথিবীর সবচেয়ে ভালো ডক্টরের সাথে কন্ট্যাক্ট করো, তবু আমার ছেলেকে ঠিক করে দাও।
আমি করবো দিশা, তুমি একটু ধৈর্য ধরো, আমাদের ছেলের কিচ্ছু হবে না।
আমাকে সারা জীবন কাটিয়েছে, আমাকে সারা জীবন তোর কাছ থেকে আলাদা করে রেখেছে। এই যে কাপড় দেখছিস, তোর ছেলে কাপড় প্রত্যেক দিন আগুনে জ্বালাই আমি। আগুনে জ্বালানোর সাথে সাথে ওর বাচ্চার কলিজা সহ দাও দাও করে জ্বলতে থাকে। এজন্যই তো জন্মের আগে ওকে মারিনি। সন্তান হারানোর কি কষ্ট, সেটা তিলে তিলে বুঝবেও।
আজ রাতে আবার যাব, ঘুমাতে দেব না, জানতে দেব না কাউকে না।
ফাদার,
ও মাই চাইল্ড, হাউ আর ইউ?
আমি গত কয়েক মাস ধরে আপনাকে অনেক খুঁজেছি, আপনি ছিলেন না।
হোয়াট হ্যাপেন্ড ডিয়ার? তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন?
দাদা, দিশাকে তো এনেছিলাম আপনার কাছে, আমাদের একটা ছেলে হয়েছে।
ও গড ব্লেস ইন্ডিয়া,
না ফাদার, আমার ছেলেটা ভালো নেই। গত কিছুদিন ধরে যা হচ্ছে আমরা বুঝতেই পারিনি কেন হচ্ছে। সন্ধ্যা হলেই ও শুধু কান্না করে, আর সব সময় জ্বর বমি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কেউই কিছু করতে পারেনি। ও আসার আগে থেকেই দিশারও অনেক সমস্যা হচ্ছিল, ও প্রচণ্ড ভয় পেত।
আই সি, কিন্তু আমি তো একটা ক্রুশ দিয়েছিলাম, বলেছিলাম সাথে রাখতে, সেটা কোথায়?
জানি না ফাদার, দিশা ও সাথে নিয়ে ঘুমাতো, একদিন হুট করে দেখে সেটা নেই। আর গতকাল রাতে যা হলো তারপর তো
কি হয়েছে গত রাতে? আমাকে আমাকে সব বলো।
সারা রাত কান্না করার পর ছেলেটা একটু ঘুমিয়েছে, আমি আর দিশাও ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ বাবুর কান্নায় ঘুম ভাঙে, আমরা দেখলাম ওর দোলনার পাশে কেমন যেন কালো একটা জিনিস দাঁড়িয়ে আছে। আমরা ওটার সাথে সাথে দরজা দিয়ে বেরিয়ে গেল। আমি পেছন পেছন গিয়েছিলাম কিন্তু কাউকে পাইনি।
বুঝতে পেরেছি, আমি একটু ভেতরে যাচ্ছি, তুমি কোথাও যাবে না, এখানে বসে অপেক্ষা করবে।
জি ফাদার।
ইটস ভেরি আনফর্চুনেট মাই ডিয়ার, তোমার নিজের কেউ, খুব কাছে কেউ এসব করছে।
আমার কাছের কেউ? কে সে?
মালিকা নামে কেউ তোমাদের বাড়িতে থাকে?
হ্যাঁ থাকে, সে দিশার মা।
সেই সব কিছু করছে?
কি বলছেন আপনি, সে তো দিশার মা, সে কেন এমন করবে?
সেই করছে মাই বয়, আমি কোনোদিন ভুল বলি না, আমার দেখা ভুল হতে পারে না। শুধু এখনই নয়, বহু আগে থেকে সে দিশার উপর ব্ল্যাক ম্যাজিক করছে।
আমার বিশ্বাস হচ্ছে না, সে দিশাকে প্রচণ্ড ভালোবাসে, আর দিশাও এ কথা শুনলে কোনোদিনও বিশ্বাস করবে না।
ঠিক আছে, তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি যা বলছি তাই করো।
মা, আমি একটু বেরোচ্ছি, অনেকদিন ইউনিভার্সিটিতে যাই না তো, কি যে অবস্থা হয়ে আছে, আজ একটু গিয়ে আসি, তুমি বাবুর খেয়াল রেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই যা। ফাহাদ কখন ফিরবে রে? ওর অফিসে আজ একটু কাজ আছে, ওর ফিরতে একটু দেরি হবে, আমি ওর আগেই ফেরার চেষ্টা করব, কোনো দরকার হলে আমাকে ফোন করো। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই যা, সাবধানে যাস। ঠিক আছে মা। মা, আমার ছেলেটার খেয়াল রেখো। হ্যাঁ আসি।
ক্রিম 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 হং হং হিং ঘরিং দক্ষিণ কালকে ক্রিম 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 হং 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 সাহা হং সাবারুদং মহাভীমং
আমি অপেক্ষা করছিলাম এই বাচ্চার ঘর মুচড়ে খাবে, আজ আমাদের প্রতিশোধ সম্পূর্ণ হবে।
মা,
দিশা, তুই?
ও না বাবা, কাঁদে না বাবা। মা, তুমি এসব করছো? কাল ফাহাদ আমাকে বলেছিল, আমি বিশ্বাস করতে পারিনি, তাই এসব নাটক করেছি আজ। আমি কোনোদিনও ভাবতে পারিনি ওর কথা সত্যি হবে।
খুব ভালো হয়েছে, সব জেনে গেছিস, এখন তোদের দুটোকেই মারবো।
নো, খারাপের যত শক্তি আছে তার চেয়ে ঢের শক্তি আছে ভালোর।
না না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে কিছু করবে না, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও বলছি, না না।
ফাদার পবিত্র জল ঢেলে দেয় কালো গড়িয়ার উপর, সাথে সাথে জ্বলে খাক হয়ে যায় সে। মালিকা নিজে হিংসায় রাগে অপমানে তারই জ্বালানো জ্বলন্ত কুণ্ডুলিতে লাফ দিয়ে আত্মহত্যা করে। সেখান থেকে শেষ হয়ে যায় কালো গড়িয়ার ইতিহাস। দিশা, ফাহাদ আর তাদের ছোট্ট পৃথিবী তাদের ছেলেকে নিয়ে স্বাভাবিক জীবনে চলে যায়, যেখানে আর কোনো কালো ছায় নেই। এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশা, যার নাম ছিল কালো গড়িয়া। লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী, নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী এবং সামনে ছিলেন পৃথ্বীরাজ। আর জানিয়ে দিচ্ছি আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে তাদের নামগুলো। দিশার চরিত্রে ছিল প্রিয়ন্তী, ফাহাদের চরিত্রে নীরব, মালিকার চরিত্রে নিতুল, বাবার চরিত্রে মঞ্জু, ফাদারের চরিত্রে সাইফ। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবার হাজির হয়ে যাচ্ছি কুয়াশার নতুন গল্প এবং কুয়াশা এক্সপ্রেসের সত্য ঘটনা নিয়ে। এই ফাঁকে জানিয়ে রাখি, যারা কুয়াশায় গল্প পাঠাতে চান পাঠাচ্ছেন, আমরা বাছাই করছি। দুটো গল্প আমরা ইতিমধ্যে প্রচার করেও ফেলেছি, তাদের জন্য জানিয়ে দিচ্ছি যে এখনো চলছে প্রতিযোগিতা। প্লিজ আপনারা চাইলে আরো লেখা পাঠাতে পারেন, 7,500 থেকে 8,000 শব্দ হতে হবে। আপনি স্ক্রিপ্ট আকারে পাঠাতে পারেন অথবা গল্প আকারে পাঠাতে পারেন, আমরা সেটাকে স্ক্রিপ্ট আকারে তৈরি করে দেব। আমি লেখা পাঠাবার ইমেল অ্যাড্রেসটি বলে দিচ্ছি, kuasha89.2@gmail.com। আমি আবার বলছি, kuasha89.2@gmail.com এই ঠিকানায় পাঠাতে হবে। আর আজকে তাহলে বিদায় নেবার পালা, আগামী সপ্তাহে আবারও ফিরছি কুয়াশায়। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন, সবাইকে শুভরাত্রি। Exclusively on FusionBD.com.